ঈশ্বরের আইন ডট অর্গ। পরিশিষ্ট আট ঝ ক্রুশ এবং মন্দির।
ক্রুশ এবং মন্দির পরস্পরের শত্রু নয়
এবং তারা এমন দুটি পর্যায়েও নয় যেখানে একটি অন্যটিকে বাতিল করে। ঈশ্বরের আইন চিরন্তন। গীতসংহিতা ১১৯৮৯, গীতসংহিতা ১১৯ ১৬০, মালাখি ৩:৬, সেই একই চিরন্তন আইনের মধ্য দিয়েই মন্দির ব্যবস্থা, তার বলিদান, যাজকত্ব এবং শুদ্ধতার আইনসমূহ প্রদত্ত হয়েছিল। যীশুর মৃত্যু একটি আদেশও বাতিল করেনি, বরং তা প্রকাশ করেছে সেই আদেশগুলো শুরু থেকেই আসলে কি বলছিল। মন্দির ধ্বংস করা হয়নি বলিদান শেষ করার জন্য, বরং অবাধ্যতার বিচার হিসেবে। দ্বিতীয় ইতিহাস ৩৬:১৪-১৯, ইয়েরমিয়া ৭:১২-১৪, লুক ১৯:৪১-৪৪, আমাদের দায়িত্ব হল এই সত্যিগুলো একসাথে ধরে রাখা। নতুন ধর্মকর্ম সেই খেসে যাওয়ার পর্যায় হলে বল ব্যবহতেক।
প্রকাশ্য দ্বন্দ্ব মেষ শাবক এবং বেদী।
প্রথম দৃষ্টিতে এখানে এক একটি দ্বন্দ্ব দেখা যায়। একদিকে ঈশ্বরের আইন বলিদান, উৎসর্গ এবং যাজকীয় সেবার আদেশ দেয়, লেবীয় ১:১-২, নির্গমন ২৮:১। অন্যদিকে যীশুকে উপস্থাপন করা হয়েছে ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ তুলে নেন হিসেবে, যোহন ১:২৯, প্রথম যোহন ২:২। অনেকে এখানে এমন একটি সিদ্ধান্তে পৌঁছে যায় যা শাস্ত্র কখনোই করে না। যদি যীশুই মেষশাবক হন, তবে বলিদান শেষ, মন্দিরের কাজ শেষ, আর যে আইন এসব আদেশ দিয়েছিল সেটিও আর গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যীশু নিজেই সেই যুক্তি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি আইন বা ভাববাদীদের বাতিল করতে আসেননি, এবং স্বর্গ ও পৃথিবী বিলুপ্ত না হওয়া পর্যন্ত আইনের একটি ক্ষুদ্র অংশ লোপ পাবে না, মাথি ৫:১৭-১৯, লুক ১৬:১৭। স্বর্গ ও পৃথিবী এখনও বিদ্যমান, আইন এখনও কার্যকর, বলিদান, উৎসর্গ ও মন্দির সংক্রান্ত আদেশগুলো তার মুখ থেকে কখনো প্রত্যাহার করা হয়নি।
ক্রুশ
মন্দিরের আইন মুছে দেয় না। ক্রুশ প্রকাশ করে সেগুলো আসলে কিসের দিকে ইঙ্গিত করছিল।
ঈশ্বরের মেষশাবক হিসেবে যীশু
বাতিল নয়, পরিপূর্ণতা।
যখন যোহন যীশুকে ঈশ্বরের মেষশাবক বলেছিলেন, যোহন ১:২৯, তখন তিনি বলিদান ব্যবস্থার সমাপ্তি ঘোষণা করেননি। তিনি ঘোষণা করেছিলেন বিশ্বাসের সাথে উৎসর্গ করা প্রতিটি বলিদানের প্রকৃত অর্থ। পশুর রক্তের নিজস্ব কোনো শক্তি ছিল না, প্রথম পিতর ১:১৮-১৯। তার শক্তি এসেছিল ঈশ্বরের প্রতি আনুগত্য থেকে এবং যে বিষয়টির প্রতীক ছিল তা থেকে, সত্যিকারের মেষশাবকের ভবিষ্যৎ বলিদান। ঈশ্বর এক কথা বলে পরে নিজেকে বিরোধিতা করেন না, গণনা ২৩:৮৯।
শুরু থেকে ক্ষমা সবসময় দুটি বিষয়ের সম্মিলিত কার্যক্রমের ওপর নির্ভর করেছে। ঈশ্বর যা আদেশ করেছেন তার প্রতি আনুগত্য, দ্বিতীয় বিবরণ ১১:২৬-২৮, ইহিষ্কেল ২০:২১, শুদ্ধিকরণের জন্য ঈশ্বর নিজে যে ব্যবস্থা নির্ধারণ করেছেন, লেবীয় ১৭:১১, ইব্রানি ৯:২২।
প্রাচীন ইসরায়েলে যারা আনুগত্য করত তারা মন্দিরে যেত, আইনের বিধান অনুযায়ী বলিদান দিত এবং বাস্তব তবে সাময়িক চুক্তিগত শুদ্ধতা লাভ করত। আজ যারা আনুগত্য করে তাদের পিতা সত্যীয় মেষশাবক যীশুর কাছে নিয়ে যান চিরস্থায়ী শুদ্ধতার জন্য, যোহন ৬:৩৭, যোহন ৬:৩৯, যোহন ৬:৪৪, যোহন ৬:৬৪, যোহন ১৭:৬। ধরনটি একই। ঈশ্বর কখনো বিদ্রোহীদের শুদ্ধ করেন না, ঈশাইয়া ১:১১-১৫।
যীশুই সত্য মেষশাবক, এই সত্য বলিদান সংক্রান্ত আদেশগুলো চিরে ফেলে না, বরং তা প্রমাণ করে যে ঈশ্বর কখনোই কেবল প্রতীকের সাথে খেলছিলেন না। মন্দিরে সবকিছুই ছিল গুরুতর এবং সবকিছুই বাস্তব কিছুর দিকে নির্দেশ করছিল। ক্রুশের পরেও কেন বলিদান চলতেছিল? যদি ঈশ্বরের উদ্দেশ্য হতো যীশুর মৃত্যুর মুহূর্তেই বলিদান বাতিল করা, তবে সেদিনই মন্দির পতিত হতো। কিন্তু বাস্তবে কি ঘটেছিল? মন্দিরের পর্দা ছিঁড়ে গিয়েছিল, মথি, সাতাশ, একন্ন, কিন্তু ভবনটি তখনও দাঁড়িয়েছিল এবং সেখানে উপাসনা চলতেছিল। প্রেরিত দুই, ৪৬, প্রেরিত তিন, এক, প্রেরিত একুশ, ২৬। বলিদান ও মন্দিরের আচার প্রতিদিনই চলতে থাকে। প্রেরিত তিন, এক, প্রেরিত একুশ, ২৬ এবং প্রেরিতদের কার্যবিবরণীর পুরো বর্ণনায় একটি কার্যকর উপাসনালয়ের অস্তিত্ব ধরে নেয়। যাজকতপ্ত সেবা অব্যাহত রাখে। প্রেরিত চার, এক, প্রেরিত ৬, ৭। উৎসবগুলো জেরুজালেমে পালন করা হতে থাকে। প্রেরিত দুই, এক, প্রেরিত ২০, ১৬। পুনরুত্থানের পরেও যীশুর বিশ্বাসীরা মন্দিরে উপস্থিত ছিলেন। প্রেরিত দুই, ৪৬, প্রেরিত তিন, এক, প্রেরিত ৫, ২০ থেকে ২১, প্রেরিত ২১, ২৬ এবং যারা তাকে বিশ্বাস করেছিলেন, এমন হাজার হাজার ইহুদি আইনের জন্য অত্যন্ত উৎসাহী ছিলেন। প্রেরিত ২১, ২০। আইনে, যীশুর কথায় কিংবা ভাববাবাদীদের মধ্যে কোথাও বলা হয়নি যে মসীহের মৃত্যুর সঙ্গে সঙ্গে বলিদান পাপপূর্ণ বা অকার্যকর হয়ে যাবে। এমন কোনো ভাববাণী নেই যেখানে বলা হয়েছে, আমার পুত্রের মৃত্যুর পর তোমরা আর পশু আনবে না, কারণ বলিদান সম্পর্কিতা আমার আইন বাতিল। বরং মন্দিরের সেবা চলতে থাকে, কারণ ঈশ্বর দ্বিমুখী নন। গণনা ২৩:৮৯। তিনি যে পবিত্র বলে আদেশ করেছেন তা তার পুত্রের মৃত্যুর কারণে হঠাৎ করে অপবিত্র বলে গণ্য করেন না। যদি যীশুর মৃত্যুর সঙ্গে সঙ্গে বলিদান বিদ্রোহে পরিণত হতো, ঈশ্বর তা স্পষ্ট করে জানাতেন। ক্রুশের পরেও মন্দির সেবা অব্যাহত থাকার অর্থ হল ঈশ্বর কখনোই উপাসনালয় সংক্রান্ত কোনো আদেশ বাতিল করেননি। প্রতিটি উৎসর্গ, প্রতিটি শুদ্ধিকরণ আচার, প্রতিটি যাজকীয় দায়িত্ব এবং প্রতিটি জাতীয় উপাসনা কার্যকর ছিল, কারণ যেই আইন এগুলো স্থাপন করেছিল সেটি অপরিবর্তিত ছিল। বলিদান ব্যবস্থার প্রতীকী প্রকৃতি। সমগ্র বলিদান ব্যবস্থা তার নকশায় প্রতীকী ছিল, এই কারণে নয় যে তা ঐচ্ছিক ছিল বা কর্তৃত্বহীন ছিল, বরং এই কারণে যে তা এমন বাস্তবতার দিকে ইঙ্গিত করছিল যা একদিন কেবল ঈশ্বর নিজেই সম্পূর্ণ করবেন। যে আরোগ্যগুলো তা নিশ্চিত করত সেগুলো ছিল সাময়িক, সুস্থ ব্যক্তি আবার অসুস্থ হতে পারত। আনুষ্ঠানিক শুদ্ধিকরণও কেবল অল্প সময়ের জন্য বিশুদ্ধতা ফিরিয়ে দিত, অশুদ্ধতা আবার ফিরে আসতে পারত। এমনকি পাপের জন্য বলিদানও এমন ক্ষমা দিত যা বারবার খোঁজা লাগত। এসবের কোনোটি পাপ বা মৃত্যু সুখাত হেবুলো সামান্ত সাময়িক হেবার, যেদিকে তার অদুক্ষম কর্ণের মন্ত তারা কিরকে করত, যা এই শিখাক দিকে কেবল ঈশ্বর নিজেই সম্পূর্ণ করবেন। যে বারবার খোঁজা লাগত এসবের কোনোটি পাপ বা মৃত্যু সুখাত হেবুলো সামান্ত সাময়িক হেবার, অশুদ্ধতা আবার মৃত্যুর চূড়ান্ত অপসারণ ছিল না। এগুলো ছিল ঈশ্বর প্রদত্ত প্রতীক, সেই দিনের দিকে নির্দেশ করে যেদিন ঈশ্বর নিজেই সম্পূর্ণ করবেন। ঈশাইয় ২৫:৮, দানিয়েল ১২:২। ক্রুশ সেই চূড়ান্ততার পথ উন্মুক্ত করেছে, কিন্তু পাপের প্রকৃত সমাপ্তি কেবল শেষ বিচারের পরে এবং পুনরুত্থানের সময় দেখা যাবে, যখন সৎকর্মকারীরা জীবনের পুনরুত্থানে উঠবে এবং দুষ্টরা বিচারের পুনরুত্থানে। যোহন ৫:২৮-২৯। এই কারণে মন্দিরের সেবাগুলো প্রতীক ছিল, চিরন্তন বাস্তবতার দিকে নির্দেশকারী, বাস্তবতাই নয়। তাই যীশুর মৃত্যু এগুলোকে অপ্রয়োজনীয় করেনি, এগুলো কার্যকর ছিল যতক্ষণ না ঈশ্বর বিচারস্বরূপ মন্দির অপসারণ করলেন। ক্রুশ সেগুলো বাতিল করেছিল বলে নয়, বরং ঈশ্বর প্রতীকগুলো সরিয়ে নিতে চেয়েছিলেন যখন সেগুলো যে বাস্তবতার দিকে নির্দেশ করেছিল তা এখনও যুগের শেষে তার চূড়ান্ত পরিপূর্ণতার অপেক্ষায়। আজ ক্ষমা কিভাবে কার্যকর হয়?
যদি বলিদা সংক্রান্তা আদেশগুলো কখনোই বাতিল না হয়ে থাকে এবং যদি মন্দির ব্যবস্থা ক্রুশের পরেও চলতে থাকে, যতক্ষণ না ঈশ্বর নিজেই 70 খ্রিস্টাব্দে তার সমাপ্তি ঘটান, তবে একটি স্বাভাবিক প্রশ্ন ওঠে, আজ মানুষ কিভাবে ক্ষমা পায়? উত্তরটি পাওয়া যায় সেই একই ধরনে যা ঈশ্বর শুরু থেকেই স্থাপন করেছিলেন। ক্ষমা সবসময় এসেছে ঈশ্বরের আদেশের প্রতি আনুগত্যের মাধ্যমে। দ্বিতীয় ইতিহাস 7:14, ঈসাইয়া 55:7 এবং সেই বলিদানের মাধ্যমে যা ঈশ্বর নিজেই নির্ধারণ করেছিলেন, লেবীয় 17:11। প্রাচীন ইসরায়েলে আনুগত্যশীলরা জেরুজালেমের বেদিতে আনুষ্ঠানিক শুদ্ধতা লাভ করত, যা আইন প্রধানত রক্তপাতের মাধ্যমে সমক্ষর ভালো, লেবীয় 4:20, রক্তপাতের মাধ্যমে সমক্ষর ভালো, লেবীয় 4:20, লেবীয় 4:41-41, এবং আজ আনুগত্যশীলরা মসিহের বলিদানের মাধ্যমে শুদ্ধ হয়, ঈশ্বরের সত্য মেষশাবক যিনি পাপ তুলে নেন, ইয়োহন 1:29।
এইটি আইনের কোনো পরিবর্তন নয়। যিশু বলিদান সংক্রান্ত আদেশ বাতিল করেননি, মথি 5:17-19, বরং যখন ঈশ্বর মন্দির অপসারণ করলেন তখন তিনি সেই বাহ্যিক স্থান পরিবর্তন করলেন যেখানে আনুগত্য শুদ্ধতার সাথে মিলিত হতো। মানদণ্ড একই রইল, ঈশ্বর তাদেরই ক্ষমা করেন যারা তাকে ভয় করে এবং তার আদেশ পালন করে। গীতসংহিতা 103:17-18, উপদেশক 12:13, পিতা আকর্ষণ না করলে কেউ মসিহের কাছে আসে না, যোহন 6:37, যোহন 6:39, যোহন 6:44, যোহন 6:64, যোহন 17:6, এবং পিতা কেবল তাদেরই আকর্ষণ করেন যারা তার আইন সম্মান করে, মথি 7:21, মথি 19:17, যোহন 17:6, লুক 8:21।
প্রাচীন ইসরায়েলে আনুগত্যি মানুষকে বেদির কাছে নিয়ে যেত, আজ আনুগত্যি মানুষকে মসিহের কাছে নিয়ে যায়। বাহ্যিক দৃশ্য বদলেছে কিন্তু নীতি বদলায়নি। ইসরায়েলের অবিশ্বাসীরা বলিদানের দ্বারা শুদ্ধ হয়নি, ঈসাইয়া 1:11-16, এবং আজও অবিশ্বাসীরা খ্রিস্টের রক্তের দ্বারা শুদ্ধ হয় না, ইব্রানি 10:26-27। ঈশ্বর সবসময় একই দুটি বিষয় দাবি করেছেন, তার আইনের প্রতি আনুগত্যি এবং তিনি যে বলিদান নির্ধারণ করেছেন তার প্রতি আত্মসমর্পণ।
শুরু থেকে এমন কোনো সময় ছিল না যখন কোনো কসুর রক্ত বা কোনো শস্য বলিদান সত্যিকার অর্থে পাপী ও ঈশ্বরের মধ্যে শান্তি স্থাপন করেছে। সেগুলো ঈশ্বর প্রদত্ত আদেশ ছিল কিন্তু সেগুলোই পুনর্মিলনের প্রকৃত উৎস ছিল না। শাস্ত্র শিক্ষা দেয় যে ষাঁড় ও ছাগলের রক্ত পাপ দূর করতে অক্ষম, ইব্রানি 10:4, এবং মসিহ জগতের স্থাপনার আগেই পূর্বপরিচিত ছিলেন, প্রথম পিতর 1:89-20। এডেন থেকে আজ পর্যন্ত ঈশ্বরের সাথে শান্তি সবসময় এসেছে নিখুঁত পাপহীন একমাত্র জন্মিত পুত্রের মাধ্যমে, যোহন 1:18, যোহন 3:16, যার দিকেই প্রতিটি বলিদান নির্দেশ করেছিল, যোহন 3:14-15, যোহন 3:16। ভৌত উৎসর্গগুলো ছিল দৃশ্যমান চিহ্ন যা মানুষকে পাপের গুরুত্ব স্পর্শ করে অনুভব করতে সাহায্য করত এবং ক্ষমার মূল্য পার্থিব ভাষায় বুঝতে দিত। ঈশ্বর যখন মন্দির অপসারণ করলেন তখন আত্মিক বাস্তবতা বদলায়নি, বদলেছে কেবল ভৌতরূপ। বাস্তবতা একই রয়ে গেছে, পুত্রের বলিদানে অপরাধী ও পিতার মধ্যে শান্তি স্থাপন করে, ঈসাইয়া 53:5। ভাইয়ক প্রতীকগুলো থেমে গেছে কারণ ঈশ্বর সেগুলো সরিয়ে নিতে চেয়েছেন, কিন্তু অভ্যন্তরীণ বাস্তবতা তার পুত্রের মাধ্যমে তার প্রতি আনুগত্যশীলদের জন্য প্রদত্ত শুদ্ধতা অপরিবর্তিত রয়েছে, ইব্রানি 5:9।
কেন ঈশ্বর মন্দির ধ্বংস করেছিলেন? যদি 70 খ্রিস্টাব্দে মন্দির ধ্বংসের উদ্দেশ্য হতো বলিদান বাতিল করা, তবে শাস্ত্র তা স্পষ্ট করে বলত, কিন্তু তা বলে না, বরং যীশু নিজেই ধ্বংসের কারণ ব্যাখ্যা করেছিলেন। বিচার। তিনি জেরুজালেমের জন্য কান্দলেন এবং বললেন যে শহরটি তার পরিদর্শনের সময় চিনতে পারেনি, Luke 19:41-44। তিনি সতর্ক করলেন যে মন্দির পাথর পাথর ভেঙে ফেলা হবে, Luke 21:5-6। তিনি ঘোষণা করলেন যে ঈশ্বরের দূতদের কথা শুনতে অস্বীকার করার কারণে গৃহটি পরিত্যক্ত হয়ে পড়েছে, Matthew 23:37-38। এটি এমন কোনো নতুন ধর্মতত্ত্বের ঘোষণা ছিল না যেখানে বলিদান হঠাৎ মন্দ হয়ে যায়। এটি ছিল বিচারের পুরনো ও পরিচিত ধরন, যে কারণেই 586 খ্রিস্টপূর্বে প্রথম মন্দির ধ্বংস হয়েছিল, Deuteronomy 36:14-19, Jeremiah 7:12-14। অন্য কথায়, মন্দির পতিত হয়েছে পাপের কারণে, আইন পরিবর্তনের কারণে নয়। বেদী অপসারণ করা হয়েছে বিচারের কারণে, বলিদান অপবিত্র হয়ে গিয়েছিল বলে নয়। আদেশগুলো লিখিত রয়ে গেছে, চিরন্তন যেমন সবসময় ছিল, Deuteronomy 119:160, Malachi 3:6। ঈশ্বর যা সরিয়ে নিয়েছেন তা হল সেই উপায়গুলো যার মাধ্যমে সেই আদেশগুলো পালন করা যেত। ক্রুশ আইনবিহীন নতুন কোনো ধর্মের অনুমোদন দেয়নি। আজ যাকে খ্রিস্টধর্ম বলা হয় তার অধিকাংশই একটি সাধারণ মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। যেহেতু যীশু মারা গেছেন, তাই বলিদানের আইন, উৎসবগুলো, শুদ্ধতার আইন, মন্দির ও যাজকত সবই বাতিল হয়েছে। ক্রুশ এগুলোর স্থলাভিষিক্ত হয়েছে। কিন্তু যীশু কখনোই তা বলেননি। তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা ভাববাদীরাও তা বলেননি। বরং খ্রিস্ট স্পষ্ট করেছিলেন যে তার সত্য অনুসারীদের অবশ্যই তার পিতার আদেশ, যেমনটি পুরাতন নিয়মে দেওয়া হয়েছে, পালন করতে হবে, যেমন তার প্রেরিত ও শিষ্যরা করতেন, Matthew 7:21, Matthew 19:17, Johannes 17:6, Luke 8:21। ক্রুশ কাউকে এই অধিকার দেয়নি যে তারা মন্দিরের আইন বাতিল করবে। পাসওভারের পরিবর্তে কমিউনিয়ন সেবার মতো নতুন আচার উদ্ভাবন করবে, দশমাংশকে যাজকের বেতনে রূপান্তর করবে, ঈশ্বরের শুদ্ধতা ব্যবস্থার জায়গায় আধুনিক শৈশিক্ষা বসাবে, আনুগত্যকে ঐচ্ছিক বলে গণ্য করবে। যীশুর মৃত্যুর মধ্যে এমন কিছু নেই যা মানুষকে আইন পুনর্লিখনের অনুমতি দেয়, বরং তা কেবল নিশ্চিত করে যে ঈশ্বর পাপ সম্পর্কে গুরুতর এবং আনুগত্য সম্পর্কে গুরুতর। আজ আমাদের অবস্থান, যা পালন করা যায় তা পালন করা, যা যায় না তা সম্মান করা। ক্রুশ এবং মন্দির একত্রে একটি অস্বীকারযোগ্য সত্যে মিলিত হয়। আইন অপরিবর্তিত রয়েছে, Matthew 5:17-19, Luke 6:17। মন্দির ঈশ্বরের দ্বারাই অপসারণ করা হয়েছে, Luke 21:5-6। এর অর্থ, যেসব আদেশ এখনও পালন করার জাত সেগুলো অবশ্য পালন করতে হবে, কোনো অজুহাত ছাড়া। যেসব আদেশ মন্দিরের উপর নির্ভরশীল সেগুলো লিখিত রূপে সম্মান করতে হবে, কিন্তু অনুশীলন করা যাবে না, কারণ ঈশ্বর নিজেই বেদী ও যাজকত্ব অপসারণ করেছেন। আমরা আজ বলিদান ব্যবস্থার কোনো মানবীয় সংস্করণ পুনর্গঠন করি না, কারণ ঈশ্বর মন্দির পুনরুদ্ধার করেননি। আবার আমরা বলিদান সংক্রান্ত আইন বাতিল ঘোষণাও করি না, কারণ ঈশ্বর কখনোই সেগুলো বাতিল করেননি। আমরা ক্রুশ ও শূন্য মন্দির প্রাঙ্গণের মাঝখানে দাঁড়িয়ে ভয় ও কম্পনের সাথে জানি যে যীশু সেই সত্য মেষশাবক যিনি পিতার প্রতি আনুগতশীলদের শুদ্ধ করেন, Johannes 1:29, Johannes 6:44। মন্দিরের আইনগুলো চিরন্তন বিধান হিসেবে লিখিত রয়েছে, গীতসংহিতা 119:160। বর্তমানে সেগুলো পালন করা অসম্ভব হওয়া ঈশ্বরের বিচারের ফল, মানুষের বিকল্প উদ্ভাবনের অনুমতি নয়। লুক 19:41-44, লুক 21:5-6। ক্রুশ এবং মন্দির একসাথে সঠিক পথ দুটি চরমপন্থায় প্রত্যাখ্যান করে, না, যীশু বলিদান বাতিল করেছেন, তাই আইন আর গুরুত্বপূর্ণ নয়, না, আমাদের এখন নিজেদের মতো করে ঈশ্বরের মন্দির ছাড়া বলিদান পুনর্গঠন করা উচিত। বরং আমরা বিশ্বাস করি যে যীশু ঈশ্বরের মেষশাবক, যাকে পিতা তার আইনের প্রতি আনুগত্যশীলদের জন্য পর পাঠিয়েছেন, জোহন 1:29, জোহন 14:15। আমরা গ্রহণ করি যে ঈশ্বর মন্দির অপসারণ করেছেন বিচার হিসেবে, বাতিল হিসেবে নয়, লুক 19:41-44, মথি 23:37-38। আমরা আজ যে প্রতিটি আদেশ শারীরিকভাবে পালন করা সম্ভব তা পালন করি। আমরা মন্দির নির্ভর আদেশগুলোকে সম্মান করি মানবীয় আচার দিয়ে সেগুলো প্রতিস্থাপন করতে অস্বীকার করে। ক্রুশ মন্দিরের সাথে প্রতিযোগিতা করে না। ক্রুশ মন্দিরের অন্তর্নিহিত অর্থ প্রকাশ করে, আর ঈশ্বর যা অপসারণ করেছেন তা পুনরুদ্ধার না করা পর্যন্ত আমাদের দায়িত্ব স্পষ্ট। যা পালন করা যায় তা পালন করা, যা যায় না তা সম্মান করা। যে আইন যীশু পরিপূর্ণ করতে এসেছিলেন, ধ্বংস করতে নয়, তা পরিবর্তনের অজুহাত হিসেবে কখনোই ক্রুশ ব্যবহার না করা। মথি 5:17-19। এই সিরিজ এবং ঈশ্বরের আইনের ওপর আরও অনেক গবেষণা পাওয়া যাবে এই সাইটে ঈশ্বরের আইন .org।